ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসেন। ট্রাম্প প্রশাসন জনগণের মাঝে ভ্যাকসিন সম্পর্কিত আস্থা অর্জনে এবং আসন্ন ভ্যাকসিনের কৃতিত্ব দাবি করার লক্ষ্যে মঙ্গলবার হোয়াইট হাউসে এক সম্মেলনের আয়োজন করেছে, যেখানে বিশেষজ্ঞরা ভ্যাকসিনের কার্যকারিতা ও বিতরণের খুঁটিনাটি তুলে ধরবেন। তবে যে প্রশাসন সেই কর্মসূচি এগিয়ে নিয়ে যাবে, সেই বাইডেন মনোনীত দলের কাউকেই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাকসিন উদ্ভাবনের কৃতিত্বকে তার মেয়াদকালের শীর্ষ কৃতিত্ব বলে দাবি করার প্রয়াস চালাচ্ছেন। অপারেশন ওয়ার্প স্পিড সামিটে অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, সরকারি বিশেষজ্ঞবৃন্দ, পার্টির নেতা এবং ব্যবসায়ী নির্বাহীরা। ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা আমন্ত্রিত হলেও যোগ দিচ্ছেন না, কারণ তাদের উদ্বেগ রয়েছে যে তাদের উদ্ভাবনকে রাজনীতিকরণ করা হতে পারে। প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন পশ্চিমাঞ্চল রাজ্য ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ও 24 বছর ধরে কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করা হাভিয়ের বেসেরাকে হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেসের মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। তিনি দেশের মারণাত্মক সংক্রমণের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন এবং আগামী মাসগুলিতে ভ্যাকসিনের সুস্থ সরবরাহ ও ভ্যাকসিন প্রয়োগ নজরদারি করবেন। জো বাইডেন এছাড়াও চিকিৎসা পরামর্শদাতা হিসেবে ডক্টর ফাউচিকে মনোনীত করেছেন। তিনি একই সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশিয়াস ডিজিজেস এর পরিচালকের দায়িত্ব পালন করবেন। 79 বছর বয়সী ডক্টর ফাউচি 6 প্রেসিডেন্টের চিকিৎসা পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের ঠিক আগে করোনা সম্পর্কিত বাস্তব মূল্যায়নের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে এড়িয়ে চলতে শুরু করেন এবং তাদের মধ্যে বড় ধরনের মত পার্থক্য সৃষ্টি হয়। ডক্টর ফৌচি নিউ ইয়র্কে গভর্নর অ্যান্ড্রু কুমোর সঙ্গে একত্রে সংবাদ সম্মেলনে আসন্ন বড়দিনের ছুটির উৎসবে দেশের জন্য আরো ভয়াবহ এক চিত্র তুলে ধরেছেন। ডক্টর ফৌচি হুঁশিয়ার করে দেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ যা আমাদের মানা উচিত তা উপেক্ষা করলে জানুয়ারির মাঝামাঝি শুধু নিউ ইয়র্কে নয়, অন্যান্য রাজ্য আর শহরেও পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে। সারা দেশ জুড়ে জনগণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ছুটির উৎসবে বিভিন্ন রাজ্যে সফরের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রে পরিস্থিতি অবনতি হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে যে এ মাসের শেষে হানুকা এবং ক্রিসমাস পালনের জন্য তারা পরিবার পরিজনের সঙ্গে একত্রিত হবেন এবং তা ঝুঁকির মাত্রা বহুলাংশে বৃদ্ধি করবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বাংলাদেশের রেডিমেড পোশাক শিল্পকে চরমভাবে ব্যাহত করেছে। ঢাকা থেকে জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
পশ্চিমা বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। তৈরি পোশাক রপ্তানিকারকরা জানিয়েছেন, অক্টোবর নভেম্বর মাস থেকে তৈরি পোশাকের রপ্তানি কমতে শুরু করেছে, যদিও সেপ্টেম্বর মাস পর্যন্ত তা অনেকটাই স্বাভাবিক ছিল। তারা বলেছেন, আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব শুরু হওয়ায় সে সকল দেশে রপ্তানি কমে আসছে উল্লেখযোগ্য হারে। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে জানা গেছে, এবছর নভেম্বর মাসে যেখানে $236 কোটি পোশাক রপ্তানি হয়েছে, সেখানে গত বছরের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল $251 কোটি। এর ফলে এবছরের নভেম্বর মাসে তৈরি পোশাক খাতে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে 6% বেশি। এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারকদের সংগঠন BGMEA-র সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়। আগামী 2021 সালের এপ্রিল মাস নাগাদ বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মোতাবেক দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২ জন করোনা রোগী এবং নতুন ২,২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,৯০৬ জন এবং শনাক্ত হল মোট ৪,৮১,৯৪৫ জন করোনা রোগী। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এযাবৎ মোট ৪,১১৯৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি নীতির বিরোধিতা করে ভারতে দেশব্যাপী বন্ধের ডাক দেয় বিভিন্ন কৃষক সংস্থা। কলকাতা থেকে পরমাশিস ঘোষের বিস্তারিত প্রতিবেদন।
কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছে বিরোধী দলগুলিও। আজ সকাল থেকেই রাজধানী দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহারের পাটনা, তেলেঙ্গানা সহ দেশের প্রায় সর্বত্রই বন্ধের প্রভাব পড়েছে। পশ্চিমবঙ্গে বন্ধের সমর্থনে কলকাতা সহ রাজ্যের জায়গায় জায়গায় পথ অবরোধ, রেল রোকো, মিছিল, পিকেটিং সহ বন্ধ সমর্থনকারীদের একাধিক কর্মসূচিও চোখে পড়েছে। বেশ কয়েকটি স্টেশনে আটকানো হয়েছে রেল, এর জেরে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষও। তবে কিছু পরেই পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে তা উঠেও যায়। রাজ্যের বহু জেলায় দোকানপাট বন্ধ, গাড়ি চলাচলও কম। তবে তার উল্টো চিত্র ধরা পড়েছে অন্য বেশ কয়েকটি জেলাতেও। ফলে এখনও পর্যন্ত রাজ্যে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে গোটা রাজ্যেই। পরমাশিস ঘোষ, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের নাতানস পরমাণু প্রকল্পের সমৃদ্ধকরণ স্থাপনায় দৃশ্যত অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রতিস্থাপনের কর্মসূচিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানায় ২০১৫ সালে তাদের সঙ্গে চুক্তির সঙ্গে তা সঙ্গতিপূর্ণ নয়। তিনটি দেশ যৌথ বিবৃতিতে জানায় ইরান যদি ন্যূনতম কূটনীতি বজায় রাখতে আগ্রহী হয় তবে তাদেরকে এই পদক্ষেপ পরিহার করতে হবে। আন্তর্জাতিক পরমাণু নজরদারি সংস্থার গোপন রিপোর্ট অনুযায়ী ইরান তাদের ভূগর্ভস্থ নাতানস পরমাণু স্থাপনায় অত্যাধুনিক IRGM সেন্ট্রিফিউজ প্রতিস্থাপনের পরিকল্পনা নিয়েছে। ইরানের এই পদক্ষেপ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের মনোনীত প্রেসিডেন্ট জো বাইডেনের ইরানের পরমাণু চুক্তিতে ফিরে আসার ইচ্ছা দীর্ঘায়িত অথবা তা বানচাল হয়ে যেতে পারে। ভেনেজুয়েলায় অনুষ্ঠিত রবিবারের সংসদীয় নির্বাচনকে যুক্তরাষ্ট্র এক ধরনের তামাশা বলে উল্লেখ করেছে। যে নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সোশ্যালিস্ট পলিটিক্যাল অ্যালায়েন্স নিশ্চিতভাবে জাতীয় সংসদের নিয়ন্ত্রণ লাভ করবে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র বিশ্বের বহু গণতান্ত্রিক দেশ এই হিয়ালি নির্বাচনের নিন্দা জানাচ্ছে যে নির্বাচন ন্যূনতম বিশ্বাসের যোগ্যতা লাভে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ৫০টি দেশের মধ্যে অন্যতম যারা প্রেসিডেন্ট মাদুরোকে বৈধ বলে স্বীকার করে না, বরং জাতীয় সংসদের প্রেসিডেন্ট খুয়ান গাইদোকে সেদেশের প্রেসিডেন্ট বলে স্বীকৃতি দিয়েছে, যিনি ২০১৯ সালের নির্বাচনে নিজেকে বিজয়ী বলে দাবি করেছিলেন। তবে প্রেসিডেন্টের পদ লাভে তিনি ব্যর্থ হন। ইউরোপীয় ইউনিয়ন স্বতন্ত্র নজরদারি পর্যবেক্ষকদের পাঠাতে অস্বীকার করেছে। তারা জানায় সেখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার অস্তিত্ব নেই। এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা আল সিসি ফ্রান্সের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্যারিস সফর করছেন। তবে সমীক্ষকদের ধারণা তার সফরের মূল লক্ষ্য লিবিয়া ও সিরিয়া সম্পর্কিত। ২০১৯ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ম্যাক্রো মিশর সফরের সময় প্রেসিডেন্ট সিসিকে বলেছিলেন, মানবাধিকার প্রশ্নে মিশর সঠিক পথে নেই, তাই বিভিন্ন এনজিও সংস্থা মানবাধিকারের প্রশ্নে প্রেসিডেন্ট ম্যাক্রোকে শক্ত অবস্থানে নেবার আবেদন জানিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ ১৯০ মিটার ব্যান্ডে ১৫৭৫ কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানে আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। সেলিম হোসেনের একটি রিপোর্ট, সাক্ষাৎকার ভিত্তিক।
আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ডক্টর এ কে আব্দুল মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকেও ধন্যবাদ।
আমরা জানি যে ভাসানচর নামে একটি দ্বীপে রোহিঙ্গা রিলোকেশনের চেষ্টা করা হয়েছিল এবং শুরু হয়েছে পদ্ধতিটি, এবং এই বিষয়টি নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা হয়ে আসছিল। আপনি কি বলবেন এর তাৎক্ষণিক রিয়াকশন কি, যদি আমাদেরকে একটু বলেন যে বিশ্ব এবং দেশে বিদেশে রোহিঙ্গাদের যে রিলোকেশন শুরু হলো এটার প্রতিক্রিয়া কেমন দেখছেন?
খুব ভালো দেখতেছি। হ্যাঁ, আপনার অনেকটা অনেকের প্রতিক্রিয়া হচ্ছে যেহেতু তথ্য বিভ্রাট আছে, ওদের কাছে সঠিক খবর নাই, এবং সঠিক খবর থাকলে তাদের যে অনেকেই নেতিবাচক আলোচনা করছেন সেটা করতেন না। যেমন এক ধরনের নেতিবাচক যে এটা ভাসানচর, ভাসানের বাসে চলে যাবে, ফ্লোটিং আইল্যান্ড, এইটা ফ্লোটিং আইল্যান্ড না, এটা বহু বছর ধরে এটি আবিষ্কৃত হয়েছে এবং সেইখানে 75টি আইল্যান্ড আছে। ভাসানচর একটি বড় আইল্যান্ড এবং সেইখানে আপনার যে এইটা মানুষের বাসোপযোগী, এ নিয়ে অনেক পণ্ডিতরা কাজ করেছেন। ব্রিটিশ ওয়েলিংফোর্ড, তারা তাদেরই তত্ত্বাবধানে কনসালটে তারা এইসব নিয়ে কাজ করেন, সেখানে আমরা এটাকে বাসযোগ্য করেছি। আমি যদি আজকে বাংলাদেশি নাগরিকদের ওখানে অ্যালাউ করি, পরের দিন এটা পুরো ভরে যাবে, একেবারে পুরোপুরি ভরে যাবে। তা আমরা সেখানে না করে, আমরা আমাদের সমস্যা হচ্ছে একটা, সবচেয়ে বড় সমস্যা এই যে 11 লক্ষ প্রায় 12 লক্ষ হয়ে যাচ্ছে, এই 11 লক্ষ রোহিঙ্গা যারা বিতাড়িত হয়েছে তাদের দেশ থেকে, মায়ানমার থেকে, তাদের আমরা মাত্র 6,800 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আবদ্ধ রেখেছি।
গতকাল আমরা জানি যে ইউএস কংগ্রেস থেকে দুজন আপনার কাছে হয়তো চিঠি পাঠিয়েছে, আপনাকে অ্যাড্রেস করেই আমরা কপি পেয়েছি, যাতে এই রোহিঙ্গা ক্যাম্পে 3G 4G নেটওয়ার্ক টেলিকমিউনিকেশন জোরদার করার ব্যাপারে একদম পরিষ্কার ভাবে কিছু বিষয় উল্লেখ করে আপনার কাছে চিঠি পাঠিয়েছে এবং
চারজন পাঠিয়েছেন। হ্যাঁ, ওনাদের তথ্যটা খুব দুর্বল, ওনাদের যারা ব্রিফিং করেছে ওনাদের স্টাফ কিংবা যারকে, ওনারা জানেন না বাংলাদেশে 4G সার্ভিসটা খুব স্বল্প পরিসরে আছে, শুধু বড় বড় শহরে আছে, কিন্তু আমরা এই রোহিঙ্গাদের ওখানে দিয়েছি। এর ফলে হয় কি, ওরা ওখানে এইটা মিসইউজ করে, আমরা যারা ওখানে সেবার কাজে ব্যস্ত, যারা ইন্টারন্যাশনাল এনজিও আছেন কিংবা UNHCR আছেন, তারা কিন্তু কক্সবাজার থাকেন এবং সেইখানে আপনার তারা 5-star 4-star হোটেলে থাকেন, সেইখানে যত ধরনের ইন্টারনেট সার্ভিস সব তাদের আছে, তাদের কর্মীর কোনো ব্যাঘাত হয় না। আর আমরা ওখানে এটা বন্ধ করেছিলাম দুই কারণে, একটি হচ্ছে মাদক, যাতে এই এইসব দিয়ে ছবি তুলে মাদক বিক্রি করে তারা, আর একটি হচ্ছে মহিলাগুলোরে বিক্রি করে তারা, বিয়ে দেয় তারা, সেই কারণে। কিন্তু আমাদের এই আমাদের দুর্ভাগ্য যে আমাদের কংগ্রেসম্যান সেই তত্ত্বটা জানেন না এবং তাদের বোঝানো হয়েছে, এই জন্য বলছি ভুল বোঝানো, একটার পর একটা ভুল বোঝানো। একটি ভুল বোঝানো যে ওই যে আয়ারল্যান্ডটা এটা সাগরে চলে যাবে, আজকে 75 বছর কতদিন ধরে পড়ে আছে, এখানে 75টা আয়ারল্যান্ড আছে, আমার এই ভাসানচরের আশেপাশে 75 আইল্যান্ড আছে এবং এরা বহুদিন ধরে টিকে আছে। দ্বিতীয়ত, ওখানে কোন ধরনের জলোচ্ছ্বাস হবে ওই এলাকায়, কিন্তু জলোচ্ছ্বাস ওই আইল্যান্ডে ঢুকবে না, কারণ এখানে যে আমরা বাঁধ দিয়েছি সেটা এত উঁচু যে কোনো, এই লাস্ট এম্পান হলো, এম্পানের সময় আমাদের এই ভাসানচরে প্রায় 500 ফ্যামিলি জেলে আশ্রয় নিয়েছে এবং ওখানে বাতিও যায় নাই এই ঝড় বৃষ্টির মধ্যে। যাই হোক, যে জিনিস বলছেন, আমাদের এই যে কংগ্রেসম্যান যারা, আনফর্চুনেটলি তারা ডু নট গেট দ্য ফ্যাক্ট, এর জন্য বোধহয় আমরাও দায়ী, আমরা পুরোপুরি তথ্য ওনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে পারিনি, আর ওনারা কিছু ডিস্টর্টেড ইনফরমেশন পেয়ে তার বেসিসে হুচুট করে চিঠিও লিখে দেন। আমি বহু বছর কংগ্রেসের এইসব লোকজনের সাথে কাজ করেছি, স্টাফদের বললে তারা ওইটা একটা লিখে দেয়, তারপর ওনারা সই করে দেন। তবে তাদের একটা ভেরিফাই করা উচিত, তথ্য সঠিক কিনা সেটা দেখা উচিত। হ্যাঁ, আর বাংলাদেশ আমেরিকার মতো না যে সেখানে 5G আর 4G সবার আছে, এইখানে বহু লোকের এই ফ্যাসিলিটি নাই। আর দ্বিতীয়ত, এই 4G ইউজ করতে হলে যে ধরনের ফোন দরকার, এই রোহিঙ্গারা, এই গরিব লোকদের সেই ধরনের ফোন নাই। সুতরাং এইগুলো যে ওনারা জোর করে বলেন যে এটা করে, হ্যাঁ ওনারা বলছেন বলে আমরা, ওনারা আমাদের বন্ধু রাষ্ট্র, তিনারা আমাদের বন্ধু লোক, আমরা করে দিয়েছি, বাট এই যে রোহিঙ্গার মধ্যে 1% এটা ইউজ করতে পারে কিনা সন্দেহ।
রোহিঙ্গা রিলোকেশন ভাষান্তরে সফল হোক, যে টার্গেট নেওয়া হয়েছে সেটা ফুলফিল হোক, এটাই কামনা করছি আমরা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
পশ্চিমা বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়া শুরু করেছে। তৈরি পোশাক রপ্তানিকারকরা জানিয়েছেন, অক্টোবর নভেম্বর মাস থেকে তৈরি পোশাকের রপ্তানি কমতে শুরু করেছে, যদিও সেপ্টেম্বর মাস পর্যন্ত তা অনেকটাই স্বাভাবিক ছিল। তারা বলেছেন, আমেরিকা ও ইউরোপের দেশগুলোতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব শুরু হওয়ায় সে সকল দেশে রপ্তানি কমে আসছে উল্লেখযোগ্য হারে। জাতীয় রাজস্ব বোর্ডের সূত্রে জানা গেছে, এবছর নভেম্বর মাসে যেখানে $236 কোটি পোশাক রপ্তানি হয়েছে, সেখানে গত বছরের একই মাসে রপ্তানির পরিমাণ ছিল $251 কোটি। এর ফলে এবছরের নভেম্বর মাসে তৈরি পোশাক খাতে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় কমেছে 6% বেশি। এ বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন BGME এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ভয়েস অফ আমেরিকাকে বলেন, ইতিমধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়। আগামী 2021 সালের এপ্রিল মাস নাগাদ বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন,
লাকি যে ক্রিসমাস সেলে যেসব দরকার ছিল কাস্টমারদের, সেগুলি আমরা মে মাসে ফ্যাক্টরি খোলার কারণে কাস্টমাররা যে নতুন করে অর্ডার দিল সেখানে আমরা সেটা কভার করেছি আপ টু দা সেপ্টেম্বর ডেলিভারি পর্যন্ত, ইভেন অক্টোবর, বিগিনিং অফ অক্টোবর। বাট যে সেকেন্ড ওয়েভটা যখন আসলো, সেকেন্ড ওয়েভ আসাতে এই অক্টোবরের শুরু থেকে কিন্তু কাস্টমাররা একটু খুব থমকে গেল, বিকজ স্বাভাবিক জীবন যখন আর আসতেছে না, তাদের একটা শঙ্কার দেখা দিল যে ক্রিসমাসের সেল হয়তো ভালো হবে না। বাংলাদেশের প্রোডাকশন আপ টু দা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত খুব একটা প্রবলেম ছিল না, সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর থেকে এসে আমরা দেখছি যে প্রোডাকশনটা অর্ডার আসাটা কমে গেল এবং অনেক ক্ষেত্রে কাস্টমার কোনো রেসপন্ড করছে না, বিকজ অক্টোবর নভেম্বরে যে ডেলিভারিগুলি, প্রোডাকশন এবং ডেলিভারি, এগুলি আসলে তাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের জন্য দরকার। সো সেকেন্ড ওয়েভের একটা ইম্প্যাক্ট আমরা এখন অবশ্যই দেখতে পাচ্ছি, তবে ভ্যাকসিন আসার যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, আজকে তো ইউকেতে তারা শুরু করছে, তো এইটাতে যে জিনিসটা যে কাস্টমাররা একটু পজিটিভ শো করা শুরু করেছে যে হয়তো আবার স্বাভাবিক জীবন আসবে এপ্রিল অনওয়ার্ড থেকে, উইন্টার পর্যন্ত তো কোনো অবস্থাতেই কোনো ইম্প্রুভমেন্ট হবে না, এর জন্য তারা আবার নতুন করে কথা বলা এবং আমাদেরকে সেইভাবে রেসপন্ড করা শুরু করেছে। তো উই বিলিভ যে বাংলাদেশে হয়তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পর্যন্ত, ফেব্রুয়ারি পর্যন্ত খুব এক নেগেটিভ গ্রোথ হবে, বাট এরপরে পজিটিভ গ্রোথ আমরা এক্সপেক্ট করছি।
এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মোতাবেক দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 32 জন করোনা রোগী এবং নতুন 2202 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 6906 জন এবং শনাক্ত হলো মোট 481945 জন করোনা রোগী। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এযাবৎ মোট 401194 জন করোনা রোগী সুস্থ হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
জহুরুল আলমের আরেকটি রিপোর্ট শোনা যাক।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা TIB করোনা মহামারীর আর্থসামাজিক ক্ষতি কাটিয়ে উঠতে স্বাস্থ্যখাত সহ সংশ্লিষ্ট সকল খাতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ঘোষিত শূন্য সহনশীলতার অঙ্গীকারের কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছে। আগামীকাল 9 ডিসেম্বর বুধবার দুর্নীতি বিরোধী দিবসের প্রাক্কালে প্রকাশিত TIB-র এক বিবৃতিতে সরকার ঘোষিত অঙ্গীকারের বাস্তবায়নে দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে চুনুকুটি টানাটানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সত্যিকারের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, সুশাসিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে দেশে আইনের শাসন ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নাই। বিবৃতিতে এসকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান, বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন, বিচার প্রক্রিয়া, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা, দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের পাশাপাশি গণমাধ্যম ও দেশবাসীর স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখার উপর জোর দিয়েছে সংস্থাটি। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন। আসুন আমরা শুনি।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভার বেশ কিছু সিনিয়র সদস্য ভারতে কৃষকদের প্রতিবাদ বিক্ষোভ সমর্থন করে জানিয়েছেন, যে কোনো গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার থাকা উচিত। আমরা কৃষকদের ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই আন্দোলনকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন, তবে কানাডায় বহু পাঞ্জাবি অভিবাসী আছেন, তাদের কথা ভেবে ট্রুডো ওরকম বলতে পারেন ধরে নেওয়া হয়েছিল। এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানদের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলেরই সদস্যরা এক সুরে এই আন্দোলনকে সমর্থন করায় ভারত সরকার কিছুটা বিব্রত বোধ করছে। ভারত বলেছে যারা এই কথা বলছেন তারা সব কিছু জানেন না, না জেনে এই ধরনের বিবৃতি দেওয়া অনভিপ্রেত। রিপাবলিকান কংগ্রেস সদস্য ডাগ লালফা ও ডেমোক্রেটিক দলের কংগ্রেস সদস্য জস হারার বেশ জোরালোভাবে কৃষক আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এছাড়া কংগ্রেসম্যান ডিজে কক্স এবং অ্যান্ডি লেভিন সহানুভূতি জানিয়ে বিবৃতি দিয়েছেন। নতুন কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে দিল্লিতে হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের শান্তিপূর্ণ অবস্থান ও আন্দোলন আজ মঙ্গলবার 11 দিনে পড়ল। আজ দুপুরে তারা সারা ভারতে ধর্মঘট ডেকেছিলেন মাত্র 4 ঘন্টার জন্য, তবে কোথাও কোনো জবরদস্তি হয়নি বলেই তাদের দাবি। আগামীকাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে কৃষক প্রতিনিধিদের আরেকবার আলোচনার কথা রয়েছে। তার আগে আজ রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
বাংলাদেশের উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আবারও 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে হরিপুর উপজেলার বেতনা সীমান্তে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন রবিউল ইসলাম এবং নাজিমউদ্দিন। স্থানীয়রা জানান, ওই 2 যুবক সহ আরও কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা প্রাণে বেঁচে গেলেও রবিউল ঘটনাস্থলে মারা যান। এ সময় গুলিবিদ্ধ নাজিমউদ্দিনকে উদ্ধার করে দিনাজপুরে নেয়ার পথে তিনিও মারা যান। এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব ভয়েস অফ আমেরিকাকে জানান,
আজকে সকাল অনুমান 6:30 সময় হরিপুর থানাধীন বেতনা বিউপির মানিকাই নামক স্থানে টহলরত ভারতের বিএসএফ তাদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে উক্ত গুলিতে রক্তাক্ত জখম হয়, দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।
এদিকে সীমান্তে বিচার বহির্ভূত হত্যা বন্ধে ভারতীয় বাহিনী একাধিকবার প্রতিশ্রুতি দিলেও বারবার তারা ভঙ্গ করেছে। এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা। প্রতীক কুমার, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম।
আমরা তো জানি নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটির প্রধান উদ্দেশ্যই হচ্ছে সংবাদ পাঠক বা সংবাদ লেখকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দ বা আরও যদি আমরা নির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে আমেরিকান ইংরেজি শব্দের সঙ্গে পরিচয় করানো। তাহলে আজকের নিউজ ওয়ার্ড কি হবে
সেটা জানানোর আগে এসো তাহলে এই কথাগুলো শোনা যাক।
This is a word you often hear in stories about violence or war.
এবার বলো দেখি সাবরিনা, এই যে বাক্যটা তুমি শুনলে সেটা শোনার পরে আজকে নিউজ ওয়ার্ড সম্পর্কে তোমার কি মনে হচ্ছে?
সেখানে বলছিল যে প্রায় আপনারা শোনেন যুদ্ধে কিংবা সহিংসতা বিষয়ক খবরে, মানে এই শব্দটি প্রায় আপনারা শুনতে পারেন যুদ্ধ কিংবা সহিংসতা বিষয়ক খবরে।
এবার তাহলে শোনা যাক পুরনো একটি খবরের অংশবিশেষ।
Here is White House spokesman Jay Carney talking about whether more US troops could stop the violence in Iraq.
সাবরিনা বলো দেখি এবার এই বাক্যে কি বুঝলে?
এখানে হোয়াইট হাউসের স্পোকসম্যান জে কার্নে বলেছেন যুক্তরাষ্ট্রে আরো ট্রুপস ইরাকে সহিংসতা থামাতে পারবে কিনা।
পরের বাক্যে যাবার আগে বলি স্পোকসম্যানের বাংলা হচ্ছে মুখপাত্র, অর্থাৎ এখানে হোয়াইট হাউসের পক্ষে যিনি কথা বলছেন তিনি হচ্ছেন স্পোকসম্যান বা মুখপাত্র, আর ট্রুপসের বাংলা হচ্ছে সৈন্য।
কিন্তু সৈন্যের ইংরেজি তো সোলজার।
হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, সৈন্যের একদম প্রচলিত ইংরেজি হচ্ছে সোলজার, সেটা আমরা সবাই জানি। কিন্তু আরেকটা অনুবাদ হচ্ছে ট্রুপস, আর ট্রুপ শব্দটা কিন্তু সেনাবাহিনী অর্থেও ব্যবহার করা হয়। তবে আরও একটা কথা জানো কি?
কি কথা?
ট্রুপ শব্দের একেবারে মৌলিক অর্থটা হচ্ছে দল।
রাজনৈতিক দল?
না না, রাজনৈতিক দল নয়, যে কোনো রকমের দল। যেমন ধরা যাক কালচারাল ট্রুপ মানে হচ্ছে সাংস্কৃতিক দল, সেইখানেও কিন্তু ট্রুপ শব্দটা ব্যবহার করা যায়। এবার তাহলে শোনা যাক পরের বাক্যটি।
There was sectarian conflict, violent sectarian conflict in Iraq when there were 150,000 US troops on the ground there.
আসলে সেক্টেরিয়ানই হচ্ছে আজকের নিউজ ওয়ার্ড, কাজেই এ সম্পর্কে আমরা শুনব একটু পরেই।
ঠিক আছে, আর কনফ্লিক্ট?
কনফ্লিক্ট মানে হচ্ছে সংঘাত কিংবা সংঘর্ষ, লড়াই, এইরকম অর্থে কনফ্লিক্ট ব্যবহার করা হয়।
তবে তো পুরো বাক্যটার বাংলা বলতে হলে সেক্টোরিয়ান শব্দের বাংলাটা তো জানতেই হবে।
হ্যাঁ অবশ্যই, তাহলে এসো শোনা যাক আজকের এই নিউজ ওয়ার্ড সেক্টেরিয়ানের বিশ্লেষণ।
Sectarian means something to do with groups or sects. Sectarian violence is when different groups fight each other or against a government.
Sects can be based on religious, ethnic, or cultural beliefs. Now, when you hear the word sectarian...
এবার বলো সাবরিনা, সেক্টেরিয়ান মানে কি বুঝলে তুমি?
হ্যাঁ, এখানে যা বলছে তাতে বোঝা যাচ্ছে যে সেক্টেরিয়ান হচ্ছে কোনো দল বা গোষ্ঠী সম্পর্কিত বিষয়।
বাহ, একদম ঠিক বলেছ। আসলে সেক্টেরিয়ান শব্দের অর্থ হচ্ছে সাধারণত ধর্মীয় গোষ্ঠী বা উপদল। আমরা তো জানি যে ইরাকে প্রধান দুটি ধর্মীয় গোষ্ঠী হচ্ছে শিয়া এবং সুন্নি। এবার বলো তাহলে পরের বাক্যের অর্থটা।
এবার তো মনে হচ্ছে ব্যাপারটা বোঝা যাচ্ছে। তো এটা হবে গোষ্ঠীগত সহিংসতা, মানে যখন বিভিন্ন গোষ্ঠী একের বিরুদ্ধে অপরে কিংবা সরকারের বিরুদ্ধে লড়াই করে।
আর তার পরের বাক্যটা?
হ্যাঁ, তো পরের বাক্যটার মানে হবে এই গোষ্ঠীর ভিত্তি হতে পারে ধর্ম, এথনিক কিংবা সাংস্কৃতিক বিশ্বাস।
এথনিক মানে হচ্ছে জনগোষ্ঠী।
আচ্ছা, এটাকে আরেকটু বুঝিয়ে বলবেন।
এই যেমন ধরো বাংলাদেশে আমরা যাদেরকে আদিবাসী বলছি তাদেরকে পুরোপুরি আমরা ঠিক জাতি বলছি না, কিন্তু জনগোষ্ঠী বলছি, এথনিক সম্প্রদায় বলছি। জাতি তো বাঙালি কিংবা বাংলাদেশি, কিন্তু জাতি গোষ্ঠী হতে পারে গারো কিংবা চাকমা অথবা মগ, এইরকম অর্থে।
আচ্ছা, এখন ব্যাপারটা বুঝতে পারছি।
আর এবার তাহলে আজকের মতো এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভকামনা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn, Susan Shand, and Anna Mateo. Later, we will present our American history series, The Making of a Nation. But first, here is Brian Lynn.
People seeking U.S. citizenship will now be required to take a longer and more complex test. The test centers on civics, a study of the rights and duties of citizenship. There are now 128 subjects relating to American history and government for applicants to study before taking the test. There used to be 100 subjects. The new test requires applicants to answer 20 questions instead of 10. To pass, individuals must answer 12 questions correctly, or 60%. This is the same pass rate as before. The process of becoming a U.S. citizen is known as naturalization. Passing the naturalization test is the final requirement for legal permanent residents, also known as green card holders, to become American citizens. A U.S. immigration official asks the applicant the questions during a naturalization interview, one of the final steps in the process. U.S. Citizenship and Immigration Services is the federal agency that administers the country's naturalization and immigration system. Last year, it announced it was improving the naturalization test for the first time since 2008. The change became official last week. Anyone applying for U.S. naturalization after December 1, 2020, must take the new test version. The USCIS's acting director, Ken Cusinelli, said in July it was the agency's responsibility to improve and keep the test current in order to help new citizens fully understand the meaning of U.S. citizenship and the values that unite all Americans. While many questions have not changed, some have been reworded and others will require additional explanation in the answers. For example, the former test asked, "There were 13 original states. Name three." The new version states, "There were 13 original states. Name five." Instead of, "What are two rights of everyone living in the United States?" an applicant must now answer, "What are three rights of everyone living in the United States?" Some immigrant rights groups have criticized the new test, saying some questions were made more difficult without a clear reason to do so. Aaron Reichlin Melnick is with the American Immigration Council. He raised concerns that some questions were influenced by politics. On the old test, applicants could be asked, "Who does a U.S. senator represent?" The suggested answer was, "All people of the state," he said. On the new test, The suggested answer is citizens of their state. This is not correct, Reichlin Melnick said. Members of Congress represent everyone who lives within their district, regardless of citizenship status. It's been that way since the nation was founded. A 2018 study by the Woodrow Wilson National Fellowship Foundation found that only 1 in 3 U.S.-born citizens would pass the former naturalization test. USCIS said it finalized the new test with the help of community-based organizations and volunteers across the country in summer 2020. The data collected from this pilot was used to help USCIS make determinations about the language and grammatical structure of individual test items, the agency said. Sarah Pierce is a policy expert at the Washington, D.C.-based Migration Policy Institute. She said the test changes could possibly triple the amount of time each immigration officer needs to spend with applicants. These changes reduce the efficiency of this already struggling agency, Pierce said. The administration is adding hundreds of thousands of more minutes to these naturalization exams. I'm Brian Lynn.
Months ago, 10-year-old Hassan Mirzam Muhammad of Yemen was so malnourished he was unable to walk. His father had to carry him into a medical center. A photographer with Reuters news agency captured Hassan's image. The photograph was named one of Reuters' Pictures of the Year. Now, after medical treatment, Hassan is able to play with toys and uses hand signals and a smile to communicate. He has been unable to speak since birth. But malnutrition continues to threaten him and 2 million other Yemeni children. War, economic collapse, and the coronavirus crisis have all pushed the country toward its worst famine in years. Hassan eats what we eat, rice, bread. We don't have fat-rich foods nowadays. We cannot find meat for him, his uncle, Tayeb Muhammad, told Reuters. Hassan has lost some of the weight he gained during treatment since returning to his family's small shelter. His family has been forced to find new shelter 5 times because of the ongoing war. The family now lives in Hajja, a very poor area of the country. There is no work for Hassan's father. When Reuters reporters first met Hassan in July, he weighed just 9 kilograms. A struggling local doctors group sent him to the capital city, Sana'a, for treatment. A charity paid for his treatment. Today, Hassan weighs just over 13 kilograms. The boy still needs additional treatment. His body is weak again, his uncle told Reuters. Dr. Ali Yahya Hayir works at Hassan's local medical center. He said the family needs containers of food delivered to their home until the child's health and the family's situation improve. Famine has never been officially declared in Yemen, yet the 5-year-long war has left 80% of the population in need of food aid. The United Nations calls the situation in Yemen the world's largest humanitarian crisis. I'm Susan Shand.
From VOA Learning English, this is the Health and Lifestyle Report. The COVID-19 pandemic has changed many of our daily habits, from how we greet our friends to how we work. These changes have developed to limit the spread of the new coronavirus. And it raises a question. What habits or customs will remain after the pandemic ends? Barun Mathema of Columbia University is unsure. Mathema is a doctor and an assistant professor of epidemiology, the study of the spread and control of diseases. He told VOA News that people may keep some of the habits. Or perhaps, he added, as the memory of the pandemic itself fades, so will these habits. Even before the current pandemic, it was normal in many countries for people to wear a face covering in public. For example, face masks became more common in East Asia in 2003 with the rise of SARS, a viral respiratory disease. However, there is no tradition of mask wearing in the United States. A year ago, if you saw someone here wearing a mask in public, you might think they were sick or even strange. Today, however, wearing a mask to prevent the spread of COVID-19 is the new normal for many Americans. As of November 20th, 37 states, the District of Columbia, and Puerto Rico require people to wear face coverings in public. But is this a habit that will remain after the pandemic is over? Boris Lushniak leads the School of Public Health at the University of Maryland. He says Americans will most likely wear masks this winter to protect against the common cold and influenza. However, he does not think mask wearing will become a new nationwide habit. He noted that it has been difficult to get some people to wear them in the middle of a pandemic. Lushniak says the custom of shaking another person's hand is likely to become less common in the years to come. He predicts that people will choose to wave or use some other greeting. Overall, Americans might be less willing to touch others, says Aaron Glatt, a spokesperson for the Infectious Diseases Society of America. He predicts that the ease of touching friends and coworkers will happen less often. Another lasting effect could be an expectation of higher levels of cleanliness. Mathema of Columbia University told VOA that going through something like a pandemic, regardless of how you feel politically, is a frightening event. He added that some hygiene habits, like frequent hand washing and cleaning surfaces, are likely to stay. And that could be one of the pandemic's silver linings, a good result from a bad situation. Another silver lining, added Aaron Glatt, is that people know more about the spread of some diseases. They also may not accept uncleanliness or poor hygiene. Some businesses have had to make changes too. This is especially true of service industries, such as airlines, restaurants, and stores. For example, many companies use less contact during the pandemic. There are fewer paper receipts to sign when purchasing products or meals. Airline companies have new rules for disinfecting surfaces and the air inside the airplanes. Lushniak, the University of Maryland professor, told VOA that the more important part of the post-pandemic world will be changes to businesses. We learned that cleanliness is important, that disinfection is important, he said, and we will continue doing that in the workplace. Another long-term effect of the pandemic could be more people working from home and staying at home when sick. Lushniak added that the pandemic has created more opportunities for working online. If people are not feeling well, they can simply work from home. In a post-pandemic world, he said, working from home might be an important part of stopping the spread of disease. And that's the Health and Lifestyle Report. I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. President Ulysses Grant served two terms in office. His administration was marked by corruption. The president himself was not linked directly to any of the incidents, but he was friends with dishonest members of the cabinet and Congress. Jack Weitzel and Tony Riggs tell how Grant's problems affected the Republican Party in the presidential election of 1876.
The American people were very disappointed with President Grant. He was the military hero of the Civil War. He had led the Union Army of the North to victory over the Confederate Army of the South. His popularity dropped, however, during his presidency. Grant was not an effective political leader, nor was he able to control the men around him. The American people also were worried about the nation's economic situation. A serious depression had begun during Grant's second term. Many people were out of work. They blamed the ruling Republican Party.
The state and congressional elections of 1874 were an important turning point. Republicans were shocked by the results. For the first time in 18 years, the Democratic Party won control of the House of Representatives. They won 169 seats. The Republicans won 109. Democrats also won control of 23 of the 35 state governments. These included several northern states where people were tired of Republican rule.
Important changes also were made in the South. Democrats won control of southern state governments from radical Republicans. One of these states was Mississippi. White Democrats there began organizing groups called White Leagues. These groups wanted to prevent blacks from voting for radical Republicans. They started riots in which many blacks were killed. They also used economic power against blacks. These efforts succeeded. Most blacks were too afraid to vote. The Democrats took control of both the Mississippi legislature and the governor's office. Similar actions with similar results took place in other southern states.
As Grant's second term came to an end, he began to talk about the possibility of another 4 years in the White House. Republican politicians were firmly opposed. They blamed Grant for the party's defeats in state and congressional elections. Grant had to give up any hope of a third term. Congressman James Blaine seemed to have the best chance of winning the Republican presidential nomination in 1876. Blaine had been Speaker of the House of Representatives when the Republicans controlled Congress. He was powerful, and he had many supporters. Some Republican leaders, however, questioned his honesty. Blaine fought this criticism with an emotional speech in Congress.
When the Republican Party convention opened in Cincinnati, Ohio, Blaine was the leading candidate for the presidential nomination. He expected to win the first day. There was a wild demonstration of support when his name was put before the convention. But before the voting could begin, the lights went out. Some delegates believed Blaine's opponents were responsible. These opponents worked all night to get other delegates to change their support from Blaine to another candidate. When the delegates voted the next morning, Blaine did not have enough votes to win the nomination.
However, after six ballots, Blaine appeared ready to win. To stop him, his opponents needed to unite behind another candidate. One of these candidates was Rutherford Hayes, the governor of Ohio. Hayes had fewer enemies than the other candidates, so he became the compromise candidate for delegates hoping to stop Blaine. On the seventh ballot of the convention, Rutherford Hayes captured the Republican nomination.
The Democratic Party met in St. Louis, Missouri. Delegates nominated Samuel Tilden, the governor of New York. Tilden had led the fight to end dishonesty in government in New York State. He had ousted a group called the Tweed Ring, which controlled New York City politics for years. Democrats said he was the man to end dishonesty in government in Washington. Republicans campaigned by denouncing the Democratic Party. They called it the party of Southern rebellion and treason. Instead, they said, vote for the Republican Party, the party that had saved the Union. Democrats campaigned by attacking Republican dishonesty. They blamed Republicans for the nation's economic problems, and they promised better times for everyone if their candidate was elected.
The presidential election of 1876 was very close. By midnight of election day, the results seemed to show that Democrat Samuel Tilden was the winner. Republican Rutherford Hayes went to bed believing he had lost. However, the Republicans quickly saw that the electoral votes of three southern states could decide the winner. In the American presidential system, whoever wins the most popular votes in a state usually gets all the electoral votes of that state. In 1876, the electoral votes of three states, Florida, Louisiana, and South Carolina, were enough to give the White House to one candidate or the other.
Each party claimed victory in these three states. Each accused the other of stealing votes and counting ballots unfairly. Finally, the two parties agreed to form an electoral committee to decide who had won the disputed votes. The committee was supposed to include seven Republicans, seven Democrats, and one independent. But before it could meet, the independent member resigned. A Republican took his place. The Republicans had a majority.
The committee first debated the disputed votes of Florida. After much discussion, the eight Republicans on the committee voted to accept the votes of Florida's Republican electors. They rejected a proposal to investigate the way the votes were counted in the state. They said there was not enough time for a full investigation. The same thing happened with the disputed votes of Louisiana and South Carolina. The Republicans on the committee voted to count the Republican electors. The Democrats voted to count the Democratic electors. In each case, the Republicans won by a vote of 8-7.
As a result, Rutherford Hayes gained the electoral votes of all three states. This gave him enough to win the election. Democrats were furious. Democrats in many states began organizing party militia groups. They said they would fight, if necessary, to prevent the Republicans from stealing the presidency. The situation seemed very tense and dangerous. Many feared the start of another civil war. Negotiations finally provided a peaceful solution.
Representatives of the two parties met secretly to work out a compromise. The Democrats agreed to permit Republican Rutherford Hayes to be sworn in as president. In return, Hayes agreed to end federal support of radical Republican governments in the South. He promised to name Southerners to his cabinet and other important jobs. And he said he would provide more federal aid for schools and railroads in the South. As part of the agreement, Hayes promised not to act aggressively to support the civil rights of black Southerners.
Hayes' opponent, Democrat Samuel Tilden, did not oppose the agreement. Tilden was an old man. His health was poor. He agreed that 4 years of Rutherford Hayes would be better than 4 years of civil war. So it was that Rutherford Hayes became the 19th president of the United States.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.